نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আজকের মুসলমানদেরকে বাঁচবার জন্য এগিয়ে আসতে হবে। কিসের জন্য? বাঁচার জন্য এগিয়ে আসতে হবে। সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বাঁচবার জন্য। মত জীবনে যখন একবার দুনিয়ায় এসেছি, মরতে হবেই, কোন সন্দেহ আছে? আগামী দিন সূর্য ওঠা যেমন সত্য, মৃত্যু এসছেই তো সত্য, ঠিক কিনা বলেন? সুতরাং মরা যখন লাগবেই, সেই মৃত্যু তা পুরুষের মতো বিড়ালের মতো জ্বর হইয়া পিলই হইয়া ঘরে বসে মরার কোন যুক্তি নাই। আছে যুক্তি? সে মৌথ হোক শাহাদাতের মৌথ। সে মৌথ কিসের মৌথ? আমি আল্লাহর কাছে তামান্না করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য যদি রক্ত তৈরির দরকার হয়, এ আল্লাহ সাইদির রক্ত সর্বপ্রথম কবুল করে না। আমি রক্ত দিতে চাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। ভাইরা আমার, শাহাদাতের মৌত আমাদের সকলেরই আশা হওয়া উচিত, ঠিক কিনা? শাহাদাতের মৌত এত সহজ, শাহাদাতের মৌত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এ মৌতটা হলো এদিকে দুনিয়া, ওদিকে দিদার ইলাহি, নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। শাহাদাতের মৌত একটি সেতু, একদিকে পৃথিবী আর একদিকে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দিন কায়েমের জন্য সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন, স্বয়ং আল্লাহর নবী রক্ত দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী ওহদের ময়দানে যুদ্ধরত যখন ছিলেন, মুসলমানদেরকে খানিকটা দুর্বলতায় ফেলে দিয়েছে, খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছিল, আল্লাহর নবীকে তারা ঘেরাও করে ফেলল। সাহাবায়ে কিরাম নবীজির চতুর্দিকে তারা দাঁড়ায় গেল, যাতে নবীজির গায়ে কারো আঘাত না লাগে। আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে, তার শরীর বাঁচাতে গিয়া কাফির বেঈমানদের ওই তীরের আঘাত যত সহ্য করতে হয়েছে, তাদের পিঠে সব তীর তারা নিয়েছে রসুলের গায়ে যেন না লাগে। যুদ্ধের শেষে দেখা গেছে যত তীর সাহাবায়ে কিরামদের পিঠে ঢুকেছে, তার মধ্যে একা তালহার পিঠের মধ্যে 80টা তীর প্রবেশ করেছিল। আল্লাহ নবী উম্মতের অবস্থা দেখার জন্য যখন মাথা উঠাচ্ছিলেন, তখন দেখা গেল হুজুরের মাথার উপরে আঘাত লেগেছে কাফেরদের, আর লোহার টুপি ভেঙে গিয়া টুকরা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছে। দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। নবীজি ঘুরে পড়ে গেলেন, হযরত আবু বায়দান ছুটে এসে রসুলকে তুলে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের উপরে পানি
পানি ঢালতে লাগলেন যাতে করে রক্ত বন্ধ হয়ে যায়। হযরত ফাতিমা দৌড়ে এসে কাপড়ের আঁচল দিয়া রক্ত বুঝবার জন্য চেষ্টা করতেছে, রক্ত বন্ধ হয় না। নবীজি কপালে হাত দিয়া দুটি হাত এক জায়গায় আনলেন, তাকিয়ে দেখলেন রক্ত দিয়া হাত বোঝাই হয়ে গেছে। নবীজি বলতেছেন, আহারে সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। আল্লাহর নবী দুঃখ করতেছেন। হযরত ফাতেমা একটা চাটাই পোড়াইয়া ছাই বানাই এনে কপালের ভিতরে ঢুকায় দিলেন গর্তের ভিতরে, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেল, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। হযরত ওমরের মত মানুষ, সিংহ তেজা মানুষ হাতের থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর নবী যদি বেঁচে না থাকেন তাহলে তার জন্য যুদ্ধ করবো? হারে ময়দানে জালজালা পয়দা হয়ে গিয়েছে, মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে। এক মহিলা মদিনা থেকে দৌড়ায় অহদের দিকে, একজনের সঙ্গে দেখা হলো সাহাবীর সাথে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো মহিলা কোথায় যাও? কয় ওহদে যেতেছি। কয় যাই, এখন নাই ওহদে যেতে নাই, তোমার ভাঙিয়েছেন জেহাদে ধারে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং বলো তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। ওই মহিলা আবার অগ্রসর হয় আরেকজনের সঙ্গে দেখা, সে বলছে, মহিলা কোথায় যাও? কয় ওহদে যেতেছি। কয় যায়, এখন লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান এসেছিল, দুটো ছেলেই শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ওগো নবীর সাহাবী তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। মহিলা দৌড়াতে দৌড়াতে অহদের ময়দানে সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়া হুজুরের চেহারা মোবারক দেখে, হুজুরকে জীবিত অবস্থায় দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, পিতা মরা শোক, কলিজার টুকরা দুটি সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে, হুজুর আপনি বেঁচে আছেন এটাই আমাদের সান্ত্বনা। ভাইরা আমার, নিজেদের জান বাজি রেখেছেন, নিজেদের বিবি বাল বাচ্চার জান বাজি রেখেছেন, এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। আমার ভাইরা, ওই দিন বাংলার জমিনে কায়েম করার জন্য রক্ত দেওয়ার মতো মুসলমান ভাই আমি আপনাদের বলতে চাই, বেঁচে থেকে কি লাভ হবে যদি জমিনে আল্লাহর দিন কায়েম না হয়ে যায়, কোরআনের শাসন কায়েম না হয়ে যায়। নবীজি দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছে, কুদায় কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, কষ্ট করলেন। আমার ভাইরা, আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে কায়েমের জন্য আসুন আমরাও আল্লাহর কাছে কান্দি, আমরাও প্রাণ ভরে কাঁদি, জান মালকে বাজি রাখি। আল্লাহ যদি দয়া করে কবুল করে দেন, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না। আল্লাহর কাছে জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদেরকে কোথায় যেন সেদিন দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি বলেছ নবী আর পাঠাবা না, তোমার নবী বলেছেন নবী আর আসবে না, কিন্তু তুমি বলো নাই, তুমি একথা কোথাও বলো নাই যে ওমর আর পাঠাবো না, নবীজিও বলেন নাই যে ওমর আর আসবে না। আল্লাহ গো তোমার দরবারে বাংলার জন্য একজন ওমর আমরা চাই, হযরত ওমরের মতো একজন নেতা আল্লাহ এই জাতির জন্য তুমি কবুল করে না। একদিকে রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে কোথায় চলে গিয়েছেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমরের খেলাফত আমলে আমি ঘুমিয়ে আছি রাতের বেলা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমি নামাজ পড়তেছি মসজিদ নববীর ভেতরে। হযরত আলীর স্বপ্ন, রাসূল যখন সালাম ফিরালেন তখন বাবু সালাম থেকে একটা বুড়ি ঢুকলো হাতে একটা পাত্র, বুড়ি ভিতরে ঢুকে হুজুরকে সালাম করে বলেন, হুজুর এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের খোরমা আছে, এই খোরমাগুলি আপনি খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? একজন বলল, আমার নাম জুবায়ের। কয় নাও পাঁচটা, তোমার নাম কি? আমার নাম আবু সাইদ, নাও তুমি চারটা। তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান, নাও তুমি সাতটা। এমনি করে নাম ধরে নিতে নিতে সর্বশেষ হযরত আলীকে বলেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি আলী। আল্লাহনবী হযরত আলীকে একটি খোরমা দিলেন, হযরত আলী রসুলের হাত থেকে খোরমা নিয়া নিজের মুখের ভিতর দিয়ে চিবাতে লাগলেন। মুখের ভিতরে রসুলের দেওয়া খোরমা চিবচ্ছেন এমন সময় কানের ভিতরে আওয়াজ এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও রসুলের দেওয়া খোরমার স্বাদ মুখের মধ্যে রয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত ঘরটা রাসূলে পাকের জান্নাতি সুগ্রানে ঘরটা ভরে গেছে, আল্লাহ নবীর গায়ে আল্লাহ নবীর জাসাদ মোবারকে এত ঘ্রাণ ছিল, কোন রাস্তা দিয়া যদি নবীজি হেঁটে যেতেন তারপরে যারা ওই রাস্তায় আসতো তারা মনে করত আল্লাহর নবী এই রাস্তা দিয়া গিয়েছেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে উযু করেন, মসজিদ নববীর ভিতরে ঢুকলেন, তাকায় দেখেন হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছেন, আমিরুল মুমিনিন তিনি, তিনি ইমামতি করতেছেন, আর এদিকে হযরতে আলী নামাজে দাঁড়ায় গেলেন, সালাম ফিরানো হয়ে গেল, হযরত আলী লক্ষ্য করে দেখেন বাবুস সালাম থেকে একটা বুড়ি প্রবেশ করেছে হাতে একটা পাত্র নিয়ে, আমিরুল মুমিনের কাছে এসে বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটা হলো আমার নতুন বাগানের খোরমা, আপনি খান আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্র হাতে নিয়ে জিজ্ঞেস করেন তোমার নাম কি, বলে আমার নাম অমুক, নাও তুমি পাঁচটা, তোমার নাম কি অমুক, নাও সাতটা। হযরত আলী দেখেন স্বপ্নের ভিতরে রাসূল যেমন দিতেছিলেন তেমনই তো দিতেছেন, দিতে দিতে সর্বশেষ হযরত আলীর বেলায় হযরত ওমর বলেন তুমি কে, হযরত আলী বলেন আমার কি চিনতে ভুল হয়ে গেল নাকি, আমি তো আলী কয় তুমি নাও একটা। হযরত আলী একটা খোরমা নিয়ে বলেন ওমর পাত্রে তো খোরমা আরো আছে, একাধিক খোরমা তো দিতে পারো, আমার বিবি বাল বাচ্চা আছে, একটা কেন দিলে। হযরত ওমর বলেন ওবা আলী বিগত রজনীতে স্বপ্নের ভিতরে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে একাধিক খোরমা দিতেন আমি ওমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম। ভাইরা আমার, একদিকে আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্রের প্রধান, আর একদিকে ইলমে মারেফতের কোথায় চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহর দিন কায়েমের জন্য এমন একজন শাসকের প্রয়োজন যার এ ধরনের যোগ্যতা থাকবে, সেজন্য আজ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ফাসেকের নেতৃত্ব নয়, নেতৃত্ব হবে ওলামায়ে দ্বীন, যারা আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড়গোড় যখন গড়ে যাবে আমাদের তখন আবার নাকি আমাদের জিন্দা করা হবে, এ বলে তারা হাসতো তামাশা করতো, এটা একটা কথা। আবার প্রশ্ন করতাম أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُثُونَ خَلْقًا جَدِيدًا আমরা মরে গেলে পরে আমাদের মাংস গলে যাওয়ার পরে হাড়গোড় মাটির সাথে মিশে যাওয়ার পরে আমাদেরকে নাকি আবার জিন্দা করা হবে, এটা একটা কেমন কথা। আইজা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাইদ আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আবার উঠানো হবে মাথার মধ্যেই ঢোকে না, এটা একটা কেমন কথা, তারা বিশ্বাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উদ্ধৃতি দেন সূরা ইয়াসিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন মাই ইউহইল ইযামা ওয়া হিয়া রামিম, হাড়গোড় গলে যাওয়ার পর মাটিতে মিশে যাওয়ার পর কে চিন্তা করবে আমাদের, কে করবে? আল্লাহ বলেছেন এর জবাব আল্লাহ কোরআন শরীফে বহুত দিয়েছেন, আমি সেদিকে যাব না, বহুত দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহুত জবাব দিয়েছেন, একটি জবাব শোনাই। আল্লাহ বলতেছেন আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিজ্জায়ুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই বান্দা, তুমি কি সবেকে নির্গত এক ফোঁটা নাট পানি ছিলে না, সেখান থেকে আমি তোমাকে সুগঠিত করেছি, সুন্দর করে সুবিন্যস্ত করে মানুষের আকারে মায়ের পেট থেকে বের করেছি, আর ওই মায়ের পেটের ভিতরে কোনোটাকে পুত্র সন্তান করেছি, কোনোটাকে কন্যা সন্তান করেছি, কোনোটাকে পুরুষ কোনোটাকে নারী করেছি, এই অবস্থা যে আল্লাহ করেছেন সেই আল্লাহ তোমাকে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা, সেই খোদার পক্ষে কি এটা সম্ভব নয় যে আমার মৃত্যুর পরে তোমাকে চিন্তা করতে পারবেন, সম্ভব নয়? আরো জোরে চিল্লায় কোন সম্ভব নয়? নিঃসন্দেহে সম্ভব। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই কিয়ামতের মাঠে হাজির করাবেন, সবাইকে সেদিন উঠতে হবে। সবাই যখন উঠবে কিয়ামতের মাঠে তখন এই কাফেরদের কিয়ামতে পরকালে অস্বীকারীদের সবচেয়ে বড় রাগ হবে নেতাদের উপরে, কার উপরে হবে জোরে কর, আরো জোরে গান কাদের উপরে। সেদিন আল্লাহ এক ব্যবস্থা করবেন, ওই বেহেস্তিরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও বেহেস্তিদের দেখবে। জাহান্নামীরা দেখবেন আমরা যে পরকালকে পরকালের দাওয়াত আমাদের যারা দিয়েছিল ওরা তো বেহেশতের ভিতরে কত আনন্দে আছে, আহারে ওরা কত শান্তিতে আছে, আর আমরা জাহান্নামে গেলাম অমান্য করে তাদের কথা। আবার ওই বেহেশতিরা দেখবে আমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহর আইন মতো কাম করে জান্নাতে এসেছি, আর যারা আমাদের আমাদের কথা যারা শোনে নাই, কোরআন হাদিসের কথা যারা আমল করে নাই, বিরোধিতা করেছে, ঢিল পাটকেল মেরেছে, অস্ত্র চালায়েছে, বিরোধিতা করেছে, তারা আজকে জাহান্নামের ভিতরে দেখতে পাবে। আল্লাহ বলেন অবস্থাটা শোনো কেমন হবে, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতে পার ছটফট করতে থাকবে, সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে পরিচিত লোক দেখতে পাবে, বেহেশতিদেরকে জাহান্নামীরা ডাকবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله
جهنم إذا دكي بولي أوه رشتو بشيرا أمرا جهنم إيسي چي دنیا جا كوري تي شب بھولي جاو أمرا جهنم إذا بيتوري كوشتے باچي نا পানির বিবসায় কলেজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নারী বুড়ি তন্ত্রী ছিঁড়ে যেতে চায়, আল্লাহ তোমাদেরকে যে রিজেক দান করেছেন অত থেকে কিছু রিজেক আমাদের দাও, অথবা আল্লাহ যে তোমাদের পানীয় দিয়েছেন তার থেকে কিছু পানীয় আমাদের দাও, হয় কিছু খাবার দাও না হয় কিছু পানীয় দাও, আমাদের জান বাঁচে না। বেশ তীরে দেখে বলবে আলু إن الله حرمهما على الكافرين
اے جهنم يا شنو الله رب العالمين جنتের সমস্ত পানীয় আর খাদ্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, এর থেকে একটা কণাও খাদ্য তোমরা পাবে না, এক ফোঁটা পানিও পাবে না। ভাইরা আমার এবার বেহেশতবাসীরা বলবেন ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا
بشت بشيرا بولبين ওগো জাহান্নামীরা আল্লাহ আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন আমরা সমস্ত ওয়াদা করে ঠিকঠাক মতো পেয়েছি, আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের কাছে দুনিয়ায় যদি তোমরা আমার দিন কায়েমের জন্য রক্ত দাও, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, জানমাল কোরবানি করো, আমার নবীর কথা মতো যদি চলো, কোরআন মতো যদি তোমাদের জীবন চালাও, তাহলে জান্নাত তোমাদের দান করব, আমরা দুনিয়ায় তাই করেছিলাম বলে আল্লাহ তার ওয়াদা পালন করে জান্নাত আমাদেরকে দান করে দিয়েছেন, আল্লাহর ওয়াদা আজকে আমরা পুরোপুরি পেয়ে গেছি।
ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান
ওগো জাহান্নামীরা তোমাদের ব্যাপারে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তোমরা ঠিকঠাক মতো পাইছো কিনা, তারা বলবে কালু নাম হ্যাঁ পাইছি, আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে তাওহীদ ও রিসালাত আখিরাত যদি না মানে, যদি আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন, এই কথাগুলি জাহান্নামীরা বলবে, কাফেরেরা বলবে ওয়াদা মতো কাম হয়ে গেছে, আমরা আজকে জাহান্নামে এসেছি। ভাইয়ের আমার ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে বলেন কিয়ামতের দিন আল্লাহর এই পরকালকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো সুরত নাই, বেহেশতে তারা যেতে পারবে না। সেদিন নেতারা নেতা এবং অনুসারীদের মধ্যে ঝগড়া লেগে যাবে, কাদের মধ্যে লাগবে কোন নেতার আর অনুসারী, নেতার অনুসারীদের মধ্যে দেখুন প্রতিদিন এক কথা তো বলতে অসুবিধা, একটু চাপে আসেন না, শীতের রাত অসুবিধা হবে না, একটু চাপে আসেন আমার দিকে মঞ্চের দিকে চেপে আসেন, সবাইকে বলছি আল্লাহ বেহেশতে জায়গা প্রশস্ত করে দিবেন, জোরে বলেন আমি, জোরে জোরে জিকির করেন, বৈশা বৈশা দাঁড়ায় না, বসা অবস্থায় সামনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বসে পড়ুন, আর এক সেকেন্ডও দাঁড়াতে দেওয়া হবে না, বসেন। এই ছেলেরা কোথায় যাচ্ছ, বসো ওখানে। আপনার পাশে যে দাঁড়ায় তাকে সেখানে বসাই দেবেন, কাউকে হাঁটতে দিবেন না।
বন্ধুগণ,
কেমতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে আর কার মধ্যে, অনুসারীদের মধ্যে। ভালো করে শোনেন, যেই সব নেতারা পরকালের ব্যাপারে অনুসারীদেরকে হুঁশ করায় নাই, পরকালের ব্যাপারে কথা বলে নাই, এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি, কেমতের দিন ওই অনুসারীরা নেতাদের কি ডেকে ডেকে বলবেন, অনুসারীরা বলবে কেয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো আমরা তাই লিখতাম, তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো তাই ফাটাইছি, ঠিক কিনা? তোমরা বলেছ অমুক দলকে পিটাও তাই পিটায় আসছি, তোমরা বলেছ জবাও করো মানুষ জবাও করছি, তোমরা বলেছ অমুক জায়গা লুট করে আসো তাই করেছি, নেতারা তোমরা যা বলেছ আমরা তাই শুনেছি তা দুনিয়ার ময়দানে। নেতারা দুনিয়ায় তো সব কথা শুনেছি, আজকে কি তোমরা পারো আল্লাহর কঠিন শাস্তি থেকে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো? ভাইরা আমার, অনুসারীরা যখন এ ধরনের কথা বলবে, এ ধরনের প্রশ্ন যখন অনুসারীরা নেতাদেরকে বলবে, নেতারা তখন বলবে, আনু লাহাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতারা বলবে আল্লাহ যদি আমাদের হেদায়ত দিতেন তাহলে আমিও তোমাদের আমরাও তোমাদের হেদায়ত দিতাম, তার মানে হল দুনিয়ায় আমরা গোমরা ছিলাম, তোমাদেরও হেদায়ত দিতে পারি নাই। যেসব নেতারা বোমাবাজি করতে বলে, দেওয়ালে দেওয়ালে লিখতে বলেছে বন্দুকের নল হইতে
তীক্ষ্ণ, দিন এমনটি হবে না, একটা বিচারীর একটা বিচারের শুনানি শুনতে শুনতে বা দশটা শুনতে শুনতে কাহিল হয়ে পড়েছেন, আর শুনতে পারবেন না, অথবা একটা শুনে তিনি আর একটা শুনবার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছেন এমন নয়, বরং সবগুলি তিনি শুনতে পারবেন। আরেকটি কথা হলো, এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে, সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া দলিল সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি করেছে, কোথায় ছিল, সব তার জানা আছে না? এর উপরে ভিত্তি করে তিনি বিচার করবেন। আল্লাহ আরো বলেন, وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ, وَأَنذِرْهُمْ, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো, يَوْمَ الْآزِفَةِ, যে দিনটি নিকটবর্তী হচ্ছে, إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ, যে যখন তাদের কল্প তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোসা হজম করতে থাকবে, সেই কেয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কেয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, মানুষ হিসাবের সময়টা খুব মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাস করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে, সে চিন্তা মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সে হিসাব সম্পর্কে একদম বেমালুম সে ভুলে গিয়েছে, দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে, ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোসা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে, যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখাইয়া। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে, কত বছর? 50,000 বছর হবে, বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জালিমদের কোন হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে, নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা সাফিউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। যখন সুবহানাল্লাহ, কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। কে করবেন? কোন সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস সাফাতু জামিআ, সমস্ত সাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন, সুপারিশ কারো জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কেয়ামতের মাঠে সেটি আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেব দেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হা উলায়ে সুফাউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতীত রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলাম। মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সাফায়াতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হল, পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মৌলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে। সাধারণভাবে বোঝেন, একটা অফিসার কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা? কর বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন, ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম, আমি জানি না আজ হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাব না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হল, আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নূহরে, তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখেরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়াতির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, হযরত নূহ বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন, চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, যেহেতু আমি বনী ইসরাইলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম, মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না, আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মানি নাই, কিন্তু জানি না আজই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার, তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন, আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম, ইন্নি সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম, কাজেই এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থটা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম, কয় রকম? একটা হলো মানসিক, আর একটা হলো শারীরিক, কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গাম্বার মিথ্যা বলতে পারেন না, হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল, গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহরে ছেড়ে দিয়েছে, সুতরাং পয়গাম্বার মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন, কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন, আসরবাসীরা, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তার কারণ হল গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, জোরে বলেন নৌজুবিল্লাহ, খ্রিস্টানেরা বলেছে, وقالت النصارى المسيح ابن الله আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই, এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না, চলে যাও আসরবাসীরা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আজকের এই দায়িত্ব তার কাছে যাও। আসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় থাকবেন, আসরবাসীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাদের জন্য সুপারিশ করুন। নবীজি বলবেন, আসরবাসীরা, আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন, রাব্বুল আলামিন বলবেন, হাবিব বেহেস্তি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেস্তি মানুষ বাঁচা দাও, তোমার উম্মতের বেহেস্তি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেস্তে কারা কারা যাবে তুমি বাঁচা নাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া এত মানুষের মধ্য দিয়া আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে গোর্রাম মুহাজ্জালিন, কপাল যদি সাদা থাকে, এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায় অন্য ঘোড়ার ভিতরে, বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়া তারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন, হুজুর নিঃসন্দেহে পাবে, কোন অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরেই আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে, ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল, আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে, নবী আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও, যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উযু যারা করেন, ইশার উযু যারা করেন, গরমের দিনে উযু করলি নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া পানি দিয়া উযু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছাইয়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ কোন পীর কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হনবি আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, বল মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোন নতুন রসুল নই, আমার আগে আরো অনেক রসুল এসেছে, আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হয়ে গেল, হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বায়ত সব আসন আসন, হুজুর আয়াত পড়ে শুনালেন, আমার মেয়ে ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করুন, কিয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোন ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হব, আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মারজে মওতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন, কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মা, আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকারার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের নির্গত হয়েছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা, হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা যার আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না, আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ছয় মাস পরে হজরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, মরজমতে মুবতালা হয়ে গেলেন হজরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন, হজরত আলীকে ডেকে বলেন, আলী রে বোধহয় আমার মৌত হবে এখনই। ও আলী, আমার যদি মৌত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য, আমার গায়ে তাবড় চোবড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এতটা ছিল, কাউকে দেখাবা না, রাতের আগেই কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হাজরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে, হাজরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হাজরতে আবুজার কবর খোসার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল, কবরের ভিতরে হাজরত আবুজার নিচে নেমে গিয়ে বলেন, কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস, এরে কবর তোর ভিতর আজকে যারে রাখবো, তিনি হলেন বেহেশতের সরদার, ইনি বেহেশতের সমস্ত নারীদের সরদার, ইনি খাতুনের জান্নাত মা ফাতেমা, খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদুরি করবি না। কবরের থেকে কোন আওয়াজ নাই। আবার হাজরতে আবুজার বলেন, কবর রেশন তোর ভিতরে যারে রাখবো, তিনি হলেন সৈয়দ আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হাজরতে মামা হাসান হোসেনের মারে রাখবো, খবরদার বেয়াদুরি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হাজরত আবুজার আবার বলেন, কবর রে শোন তোর মধ্যে যারে রাখবো, তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সেই আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না, কোন জবাব আসে না। এইবারে হযরত আবু জার আরো জোরে চিৎকার দিয়ে বলে, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস, ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি, বা ফাতিমারে তোর ভিতরে রেখে যাবো, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে, কবর ডাক দিয়া বলে, আবুজার আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না, আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি, ইসলাম আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি, একমাত্র কি ইসলাম, এটা ছাড়া আর কোন পথ নাই, এটাই পথ। আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে, কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে, কি বলা হয়েছে, কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বা দিয়া শুরু হয়েছে, কি দিয়া শুরু হয়েছে, কোন শেষ হয়েছে কি দিয়ে, নাস সিন দিয়ে, বিনাল জিন্নাতি অন্যাস, শেষের অক্ষর কি সিন, কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা আর একদম শেষের অক্ষর নেন সিন, দুইটার মিলান কি হইল, বাস। এবারে বাসে চড়ে বাড়ি যাবেন নাকি, এ বাস মানে কি, বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়াম সুরায় নাস পর্যন্ত যা বলে দিলাম বাস, এনাফ যথেষ্ট, মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি, এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, কোন মানুষের জন্য, কোন দার্শনিকের জন্য, কোন জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকাই দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ, সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا
আল্লাহ বলেন আমি আমার রসুলকে দিনে হক সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি, তার দায়িত্ব হল মানুষের তৈরি করা আইন ও কানুনির উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন, দায়িত্ব তার। নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভিতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, না নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপভাবে কোন মানুষের জন্য, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, দুশ্চরিত্রদের রাজত্ব চলবে, অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে, আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে, শুধু মিলাদুন নবীর মাস এলে পরে, রবিউল আউয়াল মাস এলে পরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তারপরে গরম গরম দশখান জিলাপি। আমরা যেন রসুলকে এই কথা বলতে চাই, হে রসুল আপনার যে কত ভালোবাসি, দেখেন না তাকায়, ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে, আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি, আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি। এটা হলো মহব্বতের নমুনা, জোরে কর নাউজুবিল্লাহ। এটা নয়, বরং হুজুরের হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে। এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে, জোরে বলেন আছে, ওনারে রায় কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে, আসতে বলেন কেন, চলে, কোরআনের আইন দিয়া সেক্রেটারিয়েট চলে, কোরআনের আইন দিয়া ইউনিভার্সিটি চলে, কোরআনের আইন দিয়া ক্যান্টনমেন্ট চলে, কোরআনের আইন দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য চলে, কোরআনের আইন দিয়া কোর্ট কাছারি আদালত চলে, কোনটাই চলছে। সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করতে না পারি? আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, দিনকে খালিস ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে, তার মানে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে কারো কথা মানা যাবে না। আজকে দশ দফা, পাঁচ দফা, পনেরো দফা, চল্লিশ দফা, দুইশো দফা, দফার চোটে মানুষের কাম শেষ, ঠিক কি রেখ, মানুষের কাজ শেষ হয়ে গেল এই দফার জ্বালায়। সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও, এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে, দিনকে খালেস ভাবে যদি আমার দিকে করে দিতে, তাহলে এই দুরবস্থায় তোমরা পড়তে না। মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়াইয়া, এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না। জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম। আল্লাহ বললেন আমিও দেহুম, কাহাত না খাইয়া থাকতে পারো, ঠিক কিনা কর, না খাওয়ার পালা চলল, হায় রে না খাওয়া, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে, ভুলে গেছেন, জোরে কন ভুলে গেছেন। যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে, খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না, কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে, ঠিক কিনা কর, মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়, খাওয়া সম্বের খাওয়া দেখি কেমন খাই তোরে খাওয়াইতে পারে। ভাইরা আমার, আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল ঠিক তার পরপরই একাত্তরের শেষ দিকে, আপনার ওই বাহাত্তরের প্রথম দিকে ওয়াজ মাহফিল আমার শুরু হলো বিভিন্ন জায়গায় তাফসির, তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা কি জানি কর কানে কানে, আমারে শুনায় না। অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা, আমার সাথে কেউ নাই, তোমরা যে কি কও আমি তো বটে শুনি না, একটু জোরে কও না। কয় না আপনারে শোনাবো না বলি তো আস্তে আস্তে কই। তাই বললাম না ভাই আমি একা একদম, বলো না কি বলতেছো তোমরা। কয় যে নিতান্ত শুনতি যদি চান তাহলে, আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি। তো বললাম কি চাইছিলা? কয় যে চাইছিলাম একটু শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষে খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে, তার হইল না। আমি বললাম বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। ভাই কিরকম? আমি বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা সাই পয়সা করে চাল খাইত, কয় পয়সা করিয়া?
বুড়ো রাজারা আছেন তারা বলতে পারবে,
চার পয়সা ছয় পয়সা করে চাউলের শেষ, সাতানা পাঁচানায় লুঙ্গি, দেড় টাকা দু টাকায় শাড়ি, এটা কি আমি বানায় বলছিস না ঠিক? আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে নাকি? বুড়া মানুষে বলবে যে ঠিক। বন্ধুগণ, এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলুম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না, চার পয়সা চাউলের শের, তিন আনা একটা লুঙ্গি, দেড় টাকা একটা শাড়ি, এই জুলুম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল আমাদের কি করিতে হইবে? নেতারা বলল তোমরা জাগো। জনগণ বলল আমরা জাগলাম। 1947 সন জাগিয়া দেখে সভ্যনাশ, চার পয়সা শেরের চাউল আটানা, তারপরে সাতানার লুঙ্গি সাত টাকা, দুই টাকার শাড়ি তেরো টাকা, দেড় টাকার সরিষার তেল বা আটানার সরিষার তেল ষাট টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না, আটানা করে চাউলের শের একটা কথা, সাড়ে চার টাকা করে, চার টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো? লুঙ্গি একটা দুই টাকা তিন টাকা, শাড়ি একটা তেরো তেরো টাকা পনেরো টাকা, বিয়ের শাড়ি কুড়ি টাকায় হয়ে যায়, এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের শের চার টাকা পাঁচ টাকা সাত টাকা, এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করল নেতারা, কি করিতে হইবে, কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে, জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম। 1971 সন সব জেগে গেল, জায়গা দেখে সভ্যনাশ, সে আটানার চাউলের শের আট টাকা, তেরো টাকার শাড়ি একশত তিরিশ টাকা, সাত টাকার লুঙ্গি সত্তর টাকা। আমি বললাম যুবকরা আর যাইব না, যদ্দূর যাক যদ্দূর ভালো, একসাই বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছ? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সেই শান্তি আসবে কিভাবে? আল্লাহর আইন মানলে। সে শান্তি আসবে কিভাবে জোরে কর? আল্লাহর আইন মানলে পরে আসবে, আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। রব্বুল আলামিন বলছেন আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে?
غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মানবে, আল্লাহ বলেন কামতের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর নিঃসন্দেহে কামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য। আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আসতে কবো আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন আইন চলবে কার? আল্লাহ ছাড়ার অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন
رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق
رفيع الدرجات তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, ذو العرش আরশের মালিক, নবুয়ত নিয়ে কাফেরেরা বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই যে কালকে বলছিলাম বলতো যে তোমার আল্লাহ নবী বানাইলো কেন, তুমি একটা গরিব মানুষ, ধনী মানুষ সে আল্লাহ নবী বানালো না কেন, এতিম দেখে নবী বানালো কেন, একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না, তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলত যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষ সে নবী বানাইলো কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বুঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক, তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রুহ দান করেন, রুহ মানে ওহি, রুহ মানে জিব্রাইল, এখানে রু অর্থের রু অর্থ হল জিব্রাইল বা ওহি বা নবুয়াত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান, তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো, যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়াত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়াত সাইয়া পাওয়া যায় না, নবুয়াত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়াত দাবি করে হওয়া যায় না, নবুয়াত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়াত। কেন নবী পাঠাই? আল্লাহ বলেন লিউনজিরা ইয়াওমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? যেরকম কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে, যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে।
يَوْمَهُمْ بَارِزُونَ لَا يَخْفَى عَلَى اللَّهِ مِنْهُمْ شَيْءٌ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
شديد تمرام নিরাভরণ হয়ে আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন সবাই নিরাভরণ হয়ে আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহর কাছে তোমাদের কোন জিনিস গোপন থাকবে না, যা করেছ সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বেন, তিনি সব জানেন। সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কা, দুনিয়ার সব মরে যাবে, মানুষ থাকবে না, সব শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বলবেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল রে এখন আর কারা বাকি আছে? হযরতে আজরাইল বলবেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ নাই, এখন বাকি আছে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর আমি আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল জলদি করে চলে যাও, জিব্রাইলের জান কবজ করে নাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে হযরতে আজরাইল গিয়ে সালাম করবেন, আসসালামু আলাইক, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি, আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আল্লাহ অর্ডার করেছেন আপনার জান কবজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন এবার আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবেন এবার মিকাইল বাকি, কয় জান কবজ করো, হযরত মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে এবার বাকিকে, বলবে ইসরাফিল জান কবজ করো। এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই, আর তো তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত, মুত, মরে যা। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। হযরতে মালাকুল মউত বলবে আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতে মউত, মৌতের যে কষ্ট, এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির, আমি যদি জানতাম আমার রুহু আমার কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাফ চাইতাম। আয় আল্লাহ, এখন আমার জান আমার কবজ করা লাগবে। আল্লাহ বলেন মৌত, না মালাকাল মৌত, মর, মরে যা, মালাকাল মৌত, মরে যাবেন। নিস্তব্ধতা বিরাজ করবে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লা বজাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে দেখে বলবেন ইয়া দুনিয়া আইনা কুসুরকি, হে পৃথিবী তোর বিল্ডিংগুলি কোথায়, অহংকারীরা বিরাট বিরাট বালাখানা বানাত, গগন চুম্বি ধর্মমালা বানাত, কোথায় সেই বিল্ডিং? ইয়া দুনিয়া আইনা আসজারু, কি কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল? আইনা আনহারু, কি কোথায় সেই দরিয়া সমুদ্র নদ নদী কোথায়? আইনা জিবালু, কি কোথায় পাহাড় পর্বত? সব শেষ হয়ে যাবে। আইনা মুলুক, আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাচ্চারা স্বৈরাচার অহংকারী, কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিভাবে ডাক দিয়া তারপরে বলবেন,
লিমানিল মুলকুল ইয়াউম,
লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার প্রভুত্ব, কার সেই আজ? তফসীরের ভিতরে আছে একজন বাদশাহ তার রাষ্ট্রীয় অভিষেক, অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় বুকুট পরব। একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এই রুকুটি, যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি, লেমানিল মুলকুল ইয়াউম, যখনই বলেছেন বাদশাহ কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছেন, মাথার পাশ খুলে রেখে বলল, আল্লাহ বেশক কোন সন্দেহ নেই আসমান ও জমিনের মালিক একমাত্র তুমি, তুমি ছাড়া কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন লেমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ, আধিপত্য কার, বাদশাহ কার? সমগ্র বিশ্বলোক হঠাৎ করে বলবে,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
একমাত্র আজকের রাজত্ব ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচার ডিক্টেটর জালিম, দুনিয়ার উপরে যারা মাতবাড়ি করে, কয়দিন করবা মাতবাড়ি? রাজত্ব তো আসলে আল্লাহ, আসলে কার? একটু সময় দিয়ে আল্লাহ দেখেন, একটু ফাঁক দিয়া দেখেন, দেখি কদ্দূর পার, তারপরে আল্লাহ অ্যাকশন নেন, তারপরে কি করেন? অ্যাকশন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন, আজকের একমাত্র রাজত্ব আমার, কি হবে আজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে, যা তারা কামাই করেছিল তার প্রতিফল আজ দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে অত্যাচার করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত ক্ষিপ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আল ইয়াউমা তুজজা,
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে আয় আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ওয়া বাদ দে জুবা কো জো দিল পর আসর করে, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله